এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট।
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে সবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়াত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুত তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে সহ সবাই সেখান থেকে পালিয়ে যায়। আর হ্যাঁ, বলে রাখা ভালো, আমি এলিজাবেথের ক্রেডিট কার্ডের পিন নাম্বারটা জানতাম, 221। তারপর আমরা এই এটিএম বোর্ডে গিয়ে সেখানে ভালো একটা অ্যামাউন্টের টাকা উত্তোলন করি। আর কিছু টাকা কেসও ছিল। আর তারপর আমরা ড্রাগ কিনে এনে সেবন করা শুরু করলাম। তারপর জানি না কি মনে করে জানি সে রাস্তা দিয়ে আবারও বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম। আমি তখন দেখতে পাই এলিজাবেথ সেখানে উপরে আছে। আর তারপর থেকে লক্ষ্য করলাম তার মাথা বেঁপে রক্ত পড়ছে। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা হলাম, অ্যাম্বুলেন্স কল করতে গিয়েছিলাম, কিন্তু আর পরে করিনি। কেননা ড্রাগ নেওয়ার ফলে আমার ভেতরটা মানুষটা মরে গিয়ে চমর হয়ে উঠেছিলাম আমি। তারপর আমি এলিজাবেথের অন্ধকারে এক জায়গা নিয়ে যাই, রিভ করি। রিভ করার সময় ওর জ্ঞান ফিরে এসেছিল। ও আমায় দেখে ফেলেছিল আমি রিভ করছি। এমন সময় আমার বন্ধুরা কিভাবে জানি এসে পড়েছিল জানি না। তারপর ওরা সবাই মিলে এলিজাবেথকে ধর্ষণ করে। একে একে সবাই রীতিমতো জানোয়ারের মতো ওকে ইচ্ছা মতো ধর্ষণ করে। তারপর এলিজাবেথের গলা টিপে একেবারে মেরে ফেলি। ও মেরে ফেলার পর আমাদের হুশ আসে, এইটা আমরা কি করেছি, এইটা আমরা কি করলাম, বড় ধরনের পাপ করে ফেললাম। একটা মেয়ে ধর্ষণ তো করলামই, তার উপরে তাকেও মেরে ফেললাম। এই বলে ড্যানি ফোপাতে শুরু করলো। আমি ভেবে পাচ্ছিলাম না এমন সিচুয়েশনে এসে আমার কি করা উচিত ছিল। ফাদার, এদিকে এদিকে আমার স্বামীর অতীত করা পাপ, আর সে পাপের জন্য আজ আমার মেয়ের জীবন হুঙ্কির মুখে। ফাদার, তার জন্য কি করা উচিত? ডিভোর্স দেবো নাকি আরেকটা? স্বামীর প্রতি আমার অতীত ভালোবাসা, আর সে ভালোবাসার ফলে আমি আমার হাজবেন্ডকে মাফ করে দেব। কিছু বুঝতে পারছিলাম না ফাদার, আমি চুপ করে আছি। তারপর আমার হাজবেন্ড আমায় বললো, লিজা লিজা এখনো শেষ হয়নি, আরো বাকি আছে। তার কথা শেষ হতে আমি তাকে বুকের ভিতরে কিল খুশি দিয়ে বললাম, আবার কি বাকি আছে? হ্যাঁ কি বাকি আছে, যা করা তো করেছিস তুই। আমার হাজবেন্ড, তোকে আমি এতটা বেশি ভালোবাসতাম, মজ্জা লাগছে আমার। আমার কথা শেষ হতে ড্যানি আমাকে বলল, প্লিজ লিসা, প্লিজ প্লিজ আমার কথাটা শুন প্লিজ। ড্যানির কথা শেষ হতে আমি তাকে বললাম, কি বলবি বল বল। হ্যাঁ কি বলবি তুই, তোর কোনো কথা আমি শুনবো না। আমার মেয়ের কিছু হলো না, তোকে আমি ছাড়বো না বলে দিলাম। তুই সে নিষ্পাপ মেয়েটা, হি গড, হোয়াট আ সিন, হোয়াট আ সিন, ইউ আর পানিশিং মি ফর। আমার কথা শেষ হতে ড্যানি আমার রীতিমতো জড়িয়ে ধরে আর বললো, প্লিজ আমার কথাটা শুনো লিসা। তারপর কি হয়েছে? তার কথা শেষ হতে আমি তাকে বললাম, কি বলবি বল, তাড়াতাড়ি বল, কি বলবি বল, কি হলো বল। আমার জাস্ট রাগের মাথা রীতিমতো ফেটে যাচ্ছিল জানেন। হয়তো তখন শুধুমাত্র দুনার কথার জন্য আমি হাজবেন্ডের কিছু করতে পারিনি, অন্য সময় হলে আমি ওকে বেরিয়ে ফেলতাম, খুন করে ফেলতাম। তারপর আমার হাজবেন্ড আমাকে বলল, তাহলে শোনো, সেই ঘটনার বেশ কিছুদিন কেটে যায়। আমি ভয় আর মনের ভেতরে আফসোস আর নিজের প্রতি নিজের একটা ঘৃণা চলে এসেছিল। আমি এটা কি? সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে সবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে।
তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুত তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রেত প্রতি মঙ্গলবার রাত ১২টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে। ঝামেলা পোহাতে হয়েছে এখন, রাইট নাও কিন্তু ফাইনালি আমি লাইভ হয়ে গেছি এবং আশা করছি আপনারা সবাই আমাকে একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আর যদি শুনতে পেরে থাকেন তাহলে কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে, বিকজ আমি এই মুহূর্তে লাইভে আছি এবং ঠিকঠাক মতোই আপনাদের আশা করছি আপনাদেরকে ঘটনা শোনাতে পারছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাকে শোনা গেলে কমেন্ট করে জানাবেন। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে কিছু কমেন্ট আপনাদের রিড আউট করে এরপরে সরাসরি দেরি করবো না, সরাসরি ঘটনায় চলে যাবো। বা আজকে নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই আপনারা মাঝখান থেকে হঠাৎ করে প্লে হয়ে গেছিল, আমি আবারও বলতেছি আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এবং সেটা আসলে টেকনিক্যাল সমস্যার জন্য হয়েছিল এবং সাউন্ড আমি আসলে কোনোভাবেই ঠিক করতে পারছিলাম না, নেটের একটা বড় বড় ধরনের পল্লব হচ্ছিল, এই জন্য সমস্যা হয়ে গেছিল। এনিওয়েজ আমি এখন যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি। আজকে আছে কিন্তু ফাদার জনের যে স্টোরিটা, আমরা নিউতে যে স্টোরিটা শুনেছিলাম, অর্থাৎ আমাদের স্পেশাল এপিসোডে যে স্টোরিটা আমরা শুনেছিলাম, সেই সেই স্টোরিটা কিন্তু অর্ধেক সম্পূর্ণ মানে অসম্পূর্ণ একটা ঘটনা ছিল এবং আজকে কিন্তু সেই ঘটনা আমরা শেষ করতে চলেছি এবং আশা করছি ভয়ঙ্কর রকম মানে ভয় আপনাকে ঘিরে ধরবে, এতটুকু বলতে পারি। আমি দেরি করব না, আমি সরাসরি ঘটনায় চলে যাবো। যাওয়ার আগে প্রতিবারের মতো বলতে চাই যে আপনারা যদি চান যে প্রেতে ঘটনা পাঠাবেন তাহলে কিন্তু ঘটনা পাঠাতেই পারেন এবং ঘটনা পাঠানো কিন্তু একটাই বয়ে আছে, ইমেল, ইমেল আইডিটা হচ্ছে প্রেত sadanmusic@gmail.com। সো এখানে গিয়ে ঘটনা সেন্ড করবেন। আর আমি ঘটনা যাওয়ার আগে ছোটখাটো কিছু কমেন্ট রিড আউট করিনি, অলরেডি যেহেতু অনেক কমেন্ট চলে এসেছে প্রথমেই আমি রিয়েলি সরি, আবারও কিন্তু বলে দিচ্ছি মাঝখান থেকে অডিও প্লে হয়ে গেছে এবং রিয়েলি সরি ফর দ্যাট। প্রথমে যদি বলি তাহলে আমাদেরকে বলতে হবে যে প্রথমে মোজাম্মেল হক কমেন্ট করেছিলেন, হ্যালো ব্রো কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি এবং আশা করছি আপনিও ভালো আছেন। এছাড়া লিখেছে গরম খুব অবস্থা খারাপ হয়ে গেছে, শুধু গরম না এখানে নেটের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে। এছাড়া থেকে রিফাত কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাই, প্রতি সপ্তাহের মতো আমরা চলে আসলাম, লাভ ইউ প্রেত জেফ্রি ভাই, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদের কারেজন কমেন্ট করেছেন, লাইভ হবে না নাকি? অবশ্যই হবে, আসলে সাউন্ডের অনেক বড় সমস্যা হচ্ছিল, আমি নিজে কনফিউজ ছিলাম যে আদৌ লাইভ করতে পারবো কিনা, বাট আলহামদুলিল্লাহ ইটস ব্যাক। এছাড়া আমাদের তৌফিক রায়হান বলেছেন, কই আছি তো আলহামদুলিল্লাহ। এছাড়া আমাদের আরেকজন নেফিউ ভাই কমেন্ট করেছেন, রিয়াজ ভাই কমেন্ট করেছেন, অনেকদিন পর আসলাম, ইনশাল্লাহ দারুণ কিছু হবে ইনশাল্লাহ। এছাড়া শাহরিয়ার শাওন ভাই লিখেছেন, আজকে কি হবে না? ডেফিনেটলি হবে। ওমর মাহিন কমেন্ট করেছেন, কিছু শোনা যাচ্ছে না, এই যে এখন শোনা যাচ্ছে আশা করছি। এছাড়া আমাদেরকে জানেমান কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার মোটামুটি কমেন্টগুলো পড়া শেষ, প্রথমে কিছু কমেন্ট পড়ে ফেললাম, এখন দেরি করবো না, ফাদার জনের সেই নিয়তি ঘটনার সর্বশেষ খণ্ডে চলে যাব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তার ওয়ান থিং আছে কিন্তু সাউন্ড ডিজাইনের কাজটা আমি এখনও করতে পারিনি, পুরোপুরি শেষ করতে পারিনি। নিশ্চয়ই জানেন যে ফাদার জনের যে স্টুডিওগুলো আসে সেগুলো কিন্তু সবসময় একটা সাউন্ড ডিজাইনের সাথে আসে, দারুণ দারুণ সব ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে এবং সাউন্ড সম্পূর্ণ মানে যেটাকে বলে যে ডিজাইন করা থাকে, এফেক্ট থাকে, সাউন্ড এফেক্টের অনেক বড় একটা কাজ থাকে, সেটা কিন্তু এখনও করতে পারিনি। ইনশাল্লাহ আপনারা আগামীকাল যখন এপিসোডটা শুনবেন তখন ডেফিনেটলি আপনারা শুনতে পারবেন। আর দেরি করবো না, ঘটনায় চলে যাবো, আশা করছি আজকের এপিসোডের এই ঘটনাটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। চলে যাই সরাসরি সেই কাঙ্ক্ষিত নিয়তি গল্পের সর্বশেষ পার্টে, চলুন শুরু করি ঘটনা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জেফ্রি ভাই এবং প্রেত পরিবারের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি মোহাম্মদ নাঈম শেখ আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজ আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করতে চলেছি সেটা গত ঈদ উল ফিতরের এপিসোডের শেয়ার করা ফাদার জনের ঘটনা নিয়তি ঘটনার দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব। তাহলে কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যায়। ঘটনাটি যেখানে শেষ করেছিলাম আমি ঠিক সেইখান থেকে ঘটনাটি তুলে ধরছি। তাহলে এখন মূল ঘটনায় আসা যাক। নিয়তি, ভাগ্য এবং অনেক কিছুর অর্থ এমন একটি ভবিষ্যৎ যা কারো বা কিছু থাকবে। ভাগ্য এবং ভাগ্য উভয়ে ইঙ্গিত দেয় যে ভবিষ্যৎ ঈশ্বরের দ্বারা বা কোন ঈশ্বরের শক্তি দ্বারা নির্ধারিত বা পরিকল্পনা করা হয়েছে। ভাগ্য প্রায়শই এমন একটা ভবিষ্যতের পরামর্শ দেয় যাতে কিছু দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্ত থাকে। ভাগ্যকে এমন কিছু মনে করুন যা আপনার নিয়ন্ত্রণের বাইরে। অন্যদিকে ভাগ্য এমন কিছু যা আপনি আপনার পছন্দ এবং কর্মের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন। তাহলে চলে যাই আমাদের সে নিয়তি ঘটনার সর্বশেষ খণ্ডে। মনে আছে গত এপিসোডে কি শুনেছিলেন? গত এপিসোডে ফাদার জনের নিকট এক মহিলা এসে তার জীবনের ঘটা ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা শেয়ার করছিলেন, যেখানে তার একটা মেয়ে থাকে লুনা এবং তার একটা হাজবেন্ড থাকে। লুনা হঠাৎ করেই একদিন পজেস্ট হয়ে যায়। মনে আছে? আসুন তবে সেই ঘটনার পরবর্তী বা সর্বশেষ অংশ আজ তুলে ধরছি। দরজাটি খুলে গেল, আমি রুমে প্রবেশ করলাম। আমি দেখতে পাই লুনার মুখ রক্তে লাল হয়ে গেছে। আমি কাঁপা কাঁপা পায়ে আস্তে আস্তে রীতিমতো রুমে চলে আসি। আমার পা পানি জাতীয় কিছু একটা দিয়ে আমার পা ভিজে গেল মনে হলো। অন্ধকারে আমি বুঝতে পারিনি কি সেটা পানি নাকি অন্য কিছু। আমাকে দেখে লুনা ভয়ঙ্কর ভাবে খিলখিল করে হাসা শুরু করলো। আমি লুনার কাছে যাই, কাঁপা কাঁপা হাতে লুনার মাথায় হাত দিতে যাব। অমনি লুনা একেবারে আমার হাত চেপে ধরে। আমি লুনার হাতের দিকে তাকাতেই দেখতে পাই লুনার হাত চামড়া খসে খসে গিয়েছে। মনে হচ্ছে তার হাত পচে গিয়েছে। তার হাত থেকে চামড়া উঠে উঠে যাচ্ছে, সেই হাত দিয়ে আমার হাতটা চেপে ধরল। আমি ভয় পেয়ে গেলাম। আমি ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তখন লুনা আমায় বলল, ইওর হাজবেন্ড রেপ ইওর ডটার ইন দ্য এন্ড আই ওয়াজ ইওর ওন ডটার ওয়েল 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 টেল মি হু রেপ মি এন্ড ইওর ডটার কাম অন টেল মি। এই বলে লুনা বিভৎস এক কণ্ঠে হাসতে শুরু করলো। তখনই লুনা আমায় বলল, ইওর হাজবেন্ড লুক এট দ্যাট। এটা বলে লুনা আমার হাত ছেড়ে দিয়ে রীতিমতো ফ্লোরের নিচে হাত ঘোরালো আর বলল, ডু গ্যাট ইওর হাজবেন্ড। কোথা থেকে যেন অদৃশ্য একটা অদ্ভুত লাল বর্ণের একটা আলো আসলো আমার রুমে। আমি দেখতে পাই আমার হাজবেন্ড একদম উলঙ্ক হয়ে আছে। তার ঘাড় দিয়ে রীতিমতো রক্ত বেরিয়ে আসছে, তার পুরুষাঙ্গ নেই। এই অবস্থা কি বিভৎস এক দৃশ্য, একটি অদ্ভুত ভয়ঙ্কর বিভীষিকাময় দৃশ্য। আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি, আমি রীতিমতো জ্ঞান হারিয়ে ফেলি। আমার চোখ লাগতেই আমি অমনি চিৎকার করে উঠি আর বলতে থাকি, জানি জানি। আমি ভয় কান চেপে ধরলাম এবং মাটির নিচু করে বসে বসেছিলাম। জানি আমার ছড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলো, আমার কি হয়েছে, আমি এমন কেন করছি। আমি তারপর বুঝতে পারি এতক্ষণ যা যা দেখছিলাম পুরোটাই আমার স্বপ্ন ছিল, হ্যালুসিনেশন ছিল। আমি জানিকে আর কিছু বলি না। আমি লুনাকে রুমে নিয়ে যাই আর গিয়ে দেখতে পাই লুনা খাটের উপরে বসে আছে, চুলগুলো তার মুখের সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে। জানি না কিভাবে বুঝতে পারলো। আমি রুমের সামনে যেতে আমার নাম ধরে গুনগুন করে আমায় বলল, এই বলে খিলখিল করে হাসা শুরু করলো লুনা। কিছুক্ষণ পর হঠাৎ করে হাসিটা বন্ধ করে দিল, এবার খুবই করুণ ভাবে কাঁদতে শুরু করলো আর বিড়বিড় করে বলতে থাকি, Danny, Danny, I will kill you. I will kill you. আমার পেছন থেকে আমার কাঁধে হঠাৎ করে কারো হাত রাখার মতো অনুভব করলাম। আমি আটকে উঠি আর ঠিক তখনই আমার পেছন থেকে ড্যানি আমার বলল, লিসা ভয় পো না, ভয় পো না। তারপর ড্যানি আমি বলে উঠল, লিসা তুমি সামনে চো না। আমি আবারও লুনার দিকে তাকিয়ে দেখতে পাই লুনা খাটে নয়, লুনা একদম আমার সামনে। লুনার চোখগুলো যেন পুরোপুরি কালো হয়ে গেছে, মনে হচ্ছে চোখ যেন সাদা হয়ে গেছে আর কালো মনি একসাথে মিলে গিয়েছে। লুনা আমার ধাক্কা দেয় এবং ড্যানি আমার পেছনে থাকার ফলে আমরা দুজনে নিচে পড়ে যায়। আমি ড্যানির উপর দিয়ে রীতিমতো গিয়ে পড়লাম, যার ফলে ড্যানি কোমরে আর বুকে আঘাত পায় আর তারপর লুনার রুমের দরজাটি অটোমেটিক্যালি লক হয়ে যায়। তারপর ড্যানিকে আমি ধরে রুমে নিয়ে আসি। আমি জিজ্ঞেস করলাম, ঈশ্বরের তৃপ্তি লাগে তোমায়, আমি তোমায় আমি জিজ্ঞেস করবো একটা কথা, তুমি সত্যি সত্যি আমাকে বলবা কে এই এলিজাবেথ? সত্যি করে বলো আমার মেয়ের পিছনে কেন পড়ে আছে? আমি জানি তুমি ওকে চেনো, খুব ভালো করে চেনো, আমি শিওর তুমি ওকে চেনো। কে এলিজাবেথ সত্যি করে বলো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমার কথা শেষ হতে না হতে ড্যানি আমার হাত ধরলো আর বলে উঠল, তুমি আমার মাফ করে দাও লিসা, তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ আমি ওই এলিজাবেথকে চিনি, খুব ভালো করে চিনি, আমার আমার কিশোর বয়সের করা একটা পাপ, এখন আমার পিছু নিয়েছে, আমার পিছু নিয়েছে। ড্যানির কথা শেষ হতেই আমি তাকে বললাম, কি করেছো তুমি, কি পাপ করেছো আমায় বলো, বলো। আমি কিন্তু আবার বলে দিচ্ছি, আমায় না বলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। তারপর ড্যানি আমায় বলতে শুরু করলো, লিসনারগণ আপনাদের বোঝার সুবিধার্থে আমি ড্যানির ভাষায় বলছি, বলছেন ড্যানি, তখন আমার বয়স 16 বছর, আমি 10ম শ্রেণীতে পড়ছি, উত্তোলন বয়স, তখন ভালো মন্দ তেমন একটা জ্ঞান ছিল না, বাজে ছেলেদের সাথে মিশতে শুরু করে একটা সময় ড্রাগ নিতে শুরু করে ড্রাগের এতটা আসক্ত হয়ে পড়েছিলাম যে বন্ধুরা মিলে মাঝে মাঝে ড্রাগের টাকা না উঠলে চুরি চিন্তায় করা শুরু করে দিয়েছিলাম। একদিন ড্রাগ সেবন করব, তো কারো কাছে তো টাকা টলার কিছুই ছিল না, তখন সবসময়ের মতো আমরা আবারও চিন্তা করতে বের হব। তাই করলাম, আমাদের চিন্তায় করার টাকা একটা খালি জায়গা সিলেক্ট করা হলো আর আমরা আমরা যেখান থেকে করতাম, কারণ সেখান থেকে মানুষ তেমন চলাচল আর করতো না আর গাড়িও তেমন একটা আসতো না। তারপর তারপর আমরা সব সময়ের মতো সেই জায়গাটিতে গিয়ে অপেক্ষা করতে থাকি, কেউ কে আসে না কি অপেক্ষা করতে থাকি, তখন আমরা দেখতে পাই রাস্তা দিয়ে এলিজাবেথ আসছে আর এলিজাবেথ হলো আমার এই ক্লাসমেট। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আমি ওদের বললাম আমি ওর সাথে কথা বলতে যাবো, আমি কথা বলা মগ্ন করে রাখবো আর তোরা এসে সাইড ব্যাগ নিয়ে রীতিমতো পালাবি, ওর ব্যাগে ওর কার্ড আছে আর এছাড়াও কেসও থাকে ওর কাছে এবং দেখে বোঝা যাচ্ছে ধনী ঘরের মেয়ে, ভালোই হবে। আর হ্যাঁ সবার মুখ ঢাকতে হবে, কিন্তু এই ঢাকতে কিন্তু ভুলবি না, সবার মুখ ঢেকে রাখবি। তারপর আমি এলিজাবেথের সামনে যাই আর বললাম, হাই এলিজাবেথ, ইউ আর হিয়ার, হোয়ার আর ইউ গোয়িং। তারপর আমরা কথা বলতে শুরু করি, তখন ওরা এসে হঠাৎ করে এলিজাবেথের ব্যাগ নিয়ে রীতিমতো দৌড় দিয়ে চলে যায়। তখন এলিজাবেথ একজনের হাত ধরে ফেলে, তখন ও এলিজাবেথকে ছাড়ানোর জন্য অনেক ধাক্কা দেয় আর এলিজাবেথ ছিটকে পড়ে যায় আর যার ফলে একটি পিলারের সাথে তার মাথা ধাক্কা খায় আর এলিজাবেথ জ্ঞান হারিয়ে ফেলে। তারপর আমি সহ সবাই সেখান থেকে পালিয়ে যায় আর হ্যাঁ বলে রাখা ভালো, আমি এলিজাবেথের ক্রেডিট কার্ডের পিন নাম্বারটা জানতাম, 2211। তারপর আমরা এই এটিএম বোর্ডে গিয়ে সেখানে ভালো একটা অ্যামাউন্টের টাকা উত্তোলন করি আর কিছু টাকা কেসও ছিল আর তারপর আমরা ড্রাগ কিনে এনে সেবন করা শুরু করলাম। তারপর জানি না কি মনে করে জানি সে রাস্তা দিয়ে আবারও বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম। আমি তখন দেখতে পাই এলিজাবেথ সেখানে উপরে আছে আর তারপর থেকে লক্ষ্য করলাম তার মাথা বেঁপে রক্ত পড়ছে। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা হলাম, অ্যাম্বুলেন্স কল করতে গিয়েছিলাম কিন্তু আর পরে করিনি, কেননা ড্রাগ নেওয়ার ফলে আমার ভিতরটা মানুষটা মরে গিয়ে চানোর হয়ে উঠেছিলাম আমি। তারপর আমি এলিজাবেথের অন্ধকারে এক জায়গা নিয়ে যাই, রিভ করি, রিভ করার সময় ওর জ্ঞান ফিরে এসেছিল, ও আমায় দেখে ফেলেছিল আমি রিভ করছি। এমন সময় আমার বন্ধুরা কিভাবে জানি এসে পড়েছিল জানি না, তারপর ওরা সবাই সবাই মিলে এলিজাবেথকে ধর্ষণ করে, একে একে সবাই রীতিমতো জানোয়ারের মতো ওকে ইচ্ছা মতো ধর্ষণ করে। তারপর এলিজাবেথের গলার টিপে একেবারে মেরে ফেলি এবং মেরে ফেলার পর আমাদের হুশ আসে, এইটা আমরা কি করেছি, এইটা আমরা কি করলাম, বড় ধরনের পাপ করে ফেললাম, একটা মেয়ে ধর্ষণ তো করলামই তার উপরে তাকেও মেরে ফেললাম। এই বলে ড্যানি ফোপাতে শুরু করলো। আমি ভেবে পাচ্ছিলাম না এমন সিচুয়েশনে এসে আমার কি করা উচিত ছিল, ফাদার, এদিকে এদিকে আমার স্বামীর অতীত করা পাপ আর সে পাপের জন্য আজ আমার মেয়ের জীবন হুমকির মুখে ফাদার, তার জন্য কি করা উচিত? ডিভোর্স দেবো নাকি আরেকটা? স্বামীর প্রতি আমার অতীত ভালোবাসা আর সে ভালোবাসার ফলে আমি আমার হাজবেন্ডকে মাফ করে দেব, কিছুই বোঝতে পারছিলাম না ফাদার, আমি চুপ করে আছি। তারপর আমার হাজবেন্ড আমায় বলল, লিজা লিজা এখনো শেষ হয়নি, আরো বাকি আছে। তার কথা শেষ হতে আমি তাকে বুকের ভিতরে ঘিন খুশি দিয়ে বললাম, আবার কি বাকি আছে? হ্যাঁ কি বাকি আছে, যা করা তো করেছিস, তুই আমার হাজবেন্ড, তোকে আমি বেশটা বেশি ভালোবাসতাম, কি লজ্জা লাগছে আমার। আমার কথা শেষ হতে ড্যানি আমাকে বলল, প্লিজ লিসা প্লিজ প্লিজ আমার কথাটা শুন প্লিজ। ড্যানির কথা শেষ হতেই আমি তাকে বললাম, কি বলবি বল বল, হ্যাঁ কি বলবি তুই, তোর কোনো কথা আমি শুনবো না, আমার মেয়ের কিছু হলো না তোকে আমি ছাড়বো না বলে দিলাম, তুই সে নিষ্পাপ মেয়েটা, হে গড হোয়াট আ সিন, হোয়াট আ সিন, ইউ আর পানিশিং মি ফর। আমার কথা শেষ হতে ড্যানি আমায় রীতিমতো জড়িয়ে ধরে আর বলল, প্লিজ আমার কথাটা শুনো লিসা, তারপর কি হয়েছে? তার কথা শেষ হতে আমি তাকে বললাম, কি বলবি বল, তাড়াতাড়ি বল, কি বলবি বল, কি হলো বল। আমার জাস্ট রাগের মাথা রীতিমতো ফেটে যাচ্ছিল জানেন, হয়তো তখন শুধুমাত্র লুনার কথার জন্য আমি হাজবেন্ডের কিছু করতে পারিনি, অন্য সময় হলে আমি ওকে বেরিয়ে ফেলতাম, খুন করে ফেলতাম। তারপর আমার হাজবেন্ড আমাকে বলল, তাহলে শুনো, সেই ঘটনার বেশ কিছুদিন কেটে যায়, আমি ভয় আর মনের ভেতরে আফসোস আর নিজের প্রতি নিজের একটা ঘৃণা চলে এসেছিল, আমি এটা কি করে ফেললাম, আমি এলিজাবেথকে ধর্ষণ করলাম, আবার খুনও করে ফেললাম, আমি ঘর থেকে বেরোতে পারতাম না, সেই সাহসটা আমার ছিল না, ভাবতাম ঘর থেকে বের হলে বোধহয় কেউ না কেউ আমাকে জেনে যাবে, এলিজাবেথের মৃত্যুর জন্য আমি দায়ী, এটা জেনে ফেলবে লোকটা, রীতিমতো আমার কাছে রীতিমতো ছিচিক করবে, আমার বাবা মায়ের বদনাম হয়ে যাবে, আর তাছাড়া আমি জেলে চলে গেলে কিশোর হওয়ার কারণে হয়তো বা সাজা একটু কম হতে পারে, কিন্তু কখনো জেল থেকে মাইক্রো নিয়ে বাইরে আসলে তখন বাবার দিকে তাকাবো কিভাবে, কিভাবে তাকাবো, তখন মা আমায় ভালোবাসবে তো। এর মধ্যে একদিন আমার মোবাইলে রাত্রিবেলা একটা কল আসে, কলটা দিয়েছিল মূলত মাইক, আর মাইকও হলো সে, যে কিনা ওই দিন আমার সাথে ছিল আর আমার সাথে সে পাপ কাজে সামিল হয়েছিল। আমি কলটা কেটে দিলাম, কেননা আমার আর তাদের সাথে কথা বলতে ইচ্ছা করছিল না। আমি আমি কল কেটে দেওয়ার পর হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো, মেসেজটা ঠিক এমন ছিল, ড্যানি আই স এলিজাবেথ টুডে, আই ওয়াজ কামিং থ্রু দ্য রোড, ওয়ার আই ওয়াজ কামিং হোম ফ্রম আউটসাইড, আই ওয়েন্ট আউট উইথ দ্য কার টুডে, I had to do something, I had to go for the shopping. When I came there, I saw a person wearing a cloth standing. The dress is like burqa and the Muslim girl don't wear burqa, moving her and thought of I love Elizabeth at first. I stopped the car immediately. I looked in the direction again and I saw, I'm not mistaken, it was really Elizabeth. What an awkward moment that was. Blood dripped from my head was up. She was wet up to his throat. I saw vision and I was so much scared. She quickly started the class. I entered the class. I saw Elizabeth standing in front of me. I somehow escaped with my life. I called you as soon as I came. আমি মেসেজটা দেখে তার রিপ্লাই করি আর বললাম, Oh my God, what is he? Elizabeth is back? No, it cannot be possible. She's dead, already dead. আমার মেসেজের রিপ্লাই করা শেষ হতে না হতেই সে আবার আমাকে রিপ্লাই করলো, I swear to God, I'm telling you the truth. I just saw Elizabeth. Believe me. তার রিপ্লাই শেষ হতেই আমি তাকে রিপ্লাই দিই, I'm in such a state of mind. তারপর আমি মোবাইলটা রেখে দিই এবং সেদিনের রাত্রের ঘটনা, মাইকো রুমে শুয়ে আছে, তখন আমি ঘুমে আসিনি। যারা আমেরিকাতে থাকেন তারা নিশ্চয়ই সবাই জানেন যে আমেরিকানরা বেশিরভাগ সময় রুম পুরো অন্ধকার করে ঘুম আসে না, আর তারা রুমের লাইটটা নিভিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ল্যাম্প লাইট জ্বালিয়ে রাখে। তো মাইকো তখন হালকা আলোর ল্যাম্প লাইটটা রীতিমতো জ্বালিয়ে শুয়ে আছে, তখনও ঘুম আসেনি, ঘুমানোর চেষ্টা করছে আর ভাবছে আমি কি সত্যি এনেকে দেখলাম নাকি আমি ভুল দেখলাম নেশার চোখে। কিছু বুঝে উঠতে পারছি না তো এটা কি সম্ভব, চিন্তাটা আমার মতো ঘুমাচ্ছিল না, একটু ভয় করছিল আমার। আচ্ছা এলিজাবেথ আত্মা ফিরে আসেনি তো আমাকে মারার জন্য? আমরা আমরা তার সাথে যেটা করেছি সেটা প্রতিশোধ নেওয়ার জন্য? এগুলো ভাবতে ভাবতে হঠাৎ টেবিল থাকা সে ল্যাম্পটা রীতিমতো নিভে গেল, রুমটা পুরো অন্ধকার হয়ে গেল। আমি ভয় পেয়ে যাই, অন্যদিন এমনটা হলে হয়তো ভয়টা পেতাম না, কিন্তু আজ কেন জানি একটু বসে ভয় পেয়ে গেলাম। হয়তো এলিজাবেথ নিজেই এমনটা আজব চিন্তা ভাবনা করার কারণে হয়তো এমনটা হয়েছে। আমি আবার বালিশে মাথা রেখে রীতিমতো মোবাইলটা নেওয়ার জন্য হাতটা দিলাম, দেখলাম মোবাইল নেই। আমি এবার এই অন্ধকারে উঠে বসি, আর অন্ধকার কালো বিড়াল খোঁজার মতো আমি মোবাইলে খুঁজতে থাকি, কিন্তু আমি মোবাইলটা বাঁচছিলাম না। আমি তো একটু আগে মোবাইলটা এখানে রাখলাম, তাহলে মোবাইলটা গেল কোথায়? এমন সময় ল্যাম্প লাইটটা জ্বলে ওঠে, আমি তারপরে যা দেখতে পাই আমি তার দেখে রীতিমতো হতভম্ব হয়ে যাই, কেননা মোবাইল তো আমার বালিশের পাশে ছিল। তাহলে আমি খুঁজে কেন পাচ্ছি না, ঘটনাটা কি? আমি কিছু বুঝতে পারছিলাম না। যাই হোক, তারপর আমি আবারও নরমালি শুয়ে পড়ি। আমি শুয়ে পড়ার সাথে সাথে মোবাইলের লাইটটা আবারও বন্ধ করে দিলাম, এবং আমি মোবাইলটা হাতে নেওয়ার জন্য আবারও বালিশের সাইডে হাত দিই, এবং মোবাইলটা হাতে পেয়ে আমি যখন মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাবো ঠিক তখনই আমি একেবারে একদম ফ্রিজ হয়ে যাই, কারণ আমি দেখতে পাই আমার বুকের ঠিক উপরে এলিজাবেথ বসে আছে, রীতিমতো বিভৎস অবস্থা। এই অবস্থা দেখে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কিন্তু এটা এটা অদ্ভুত একটা বিষয় ছিল যা, আর সেটা হচ্ছে এলিজাবেথ যে আমার উপর বসে আছে, আমি কোনো চাপ অনুভব করছিলাম না, তার প্রচন্ড অনুভব করতে পারছিলাম না। ভয় আমার চোখ রীতিমতো বড় বড় হয়েছে, আমি এলিজাবেথকে দেখতে পাচ্ছি, সে তো মৃত। আমার চোখের পলক ফেলতে পারছিলাম না, আমি চিৎকার করতে পারছিলাম না, আমি কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। এলিজাবেথ বিশ্বাস করো, কারণ এমন ভয়ঙ্কর সিচুয়েশন যে ব্যক্তি পাবে সে রীতিমতো হার্টফেল করে দেবে। লক্ষ্য করলাম এলিজাবেথ তার ভয়ঙ্কর মুখ দিয়ে বিশ্ব একটা হাসি দিল, বিবর্ষ হাসি, আর সে বলল, কিরে ভয় পেয়ে গেলি? তখন তো ভয় পাস না, তখন তো অনেক আনন্দ পেয়েছি, আমি কাঁদছিলাম, জানোয়ার গুলো সব আসছিলি, তোদের তো আমার শরীর ভোগ করার সাত মেটিনি আমাকে মেরেও ফেলনি, কি অপরাধ ছিল আমার, কি অপরাধ ছিল আমার, কেন এমনটা করলি, কি অপরাধ ছিল আমার, কি ক্ষতি করেছিলাম আমি, কাউকে মেনে ফেলি, তাদের কাউকে ছাড়বো না, কাউকে না। এই বলে এলিজাবেথ একেবারে আমার যৌনাঙ্গে হাত দিল, আর একটা টান দিয়ে রীতিমতো একেবারে ছিঁড়ে ফেললো। আমার মুখ রীতিমতো সজোরে চিৎকার দিয়ে রীতিমতো বেরিয়ে আসলো, আমি চিৎকার শুনে আবারও বাবা বলে উঠে আসলাম, কিন্তু রুমে ঢুকতে পারছিল না, দরজাটি ভেতর থেকে লক করা ছিল। তারা বাইরে থেকে বলতে লাগলো, কি হয়েছে, কি হয়েছে, আমি কি করছি, চিৎকার কেন করলাম, আমার দরজাটা তারা খুলতে লাগলো বাবা, কিন্তু দরজাটা খুলছে না, দরজাটা এলিজাবেথ একবার মুখের ভেতরে রক্ত লাগা মেনস ঢুকিয়ে দিল আমাকে। তারপর আবার বলতে লাগলো, কি জানোয়ারের বাচ্চা, খা এটা, তুই এটা এটা যারা বুঝবি, একটা মেয়ের ইচ্ছুক নষ্ট করবি না, আবার তোকে মরেও ফেলবো, মেরে ফেলবি। এই বলে একেবারে আমার হাতটা রীতিমতো চেপে ধরলো আর সামনে বাড়িয়ে দিল, আর তার তার দুই আঙ্গুল দিয়ে আমার চোখ দুটো রীতিমতো উপরে ফেললো। আমার পুরো মুখ রীতিমতো বালিশ রক্তে ভিজে গিয়েছিল, আমার 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 প্রাণ চলে আসলো। আমি মারা যাওয়ার পরেও রুমের দরজাটি খুলে গেল, আমি রুমের ল্যাম্প লাইটটা জ্বলে উঠলো, বাবা ঘুরে উঠলো, দেখলো কেউ নেই, কিন্তু তারা একটা জিনিস দেখতে পায়, আমার নির্মম মৃত দেহটা, এটা দেখে কেন হারিয়ে ফেলেন। এতক্ষণ মাইকের ভাষায় শুনলেন, তারপর সেদিন সকালে খবর পায় মাইক ও এভাবে মারা গেছে। আমি এইটা শুনে রীতিমতো প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়। তারপর আমার বুঝতে বাকি রইল না যে কে এমনটা করছে, কিভাবে এমনটা হচ্ছে। তাহলে গতকাল রাতে মাইক ও আমায় সত্যি বলেছিল, মাইক ও মিথ্যা বলেনি, এলিজাবেথ ফিরে এসেছে, আমাকে সবাই মেরে ফেলবে, এমন ভাবে মেরে ফেলবে, কি করবো আমি বুঝে উঠতে পারতেছিলাম না। তারপর মাইককে যখন খবর দিতে যাব তখন কবরস্থানে যাই, এবং কবরস্থানে যাওয়ার পর বুঝতে পারছিলাম না কি করবো। এলিজাবেথ এল, মানে আমার আরেক বন্ধু এল, দেখতে পায় কবরস্থানে একটু দূরে এলিজাবেথ দাঁড়িয়ে আছে, তো এলিজাবেথকে দেখে রীতিমতো ভয় আঁকড়ে ওঠে আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এর মাঝে একটা সপ্তাহ কেটে যায়, তেমন কিছু আর হয়নি, কিন্তু এক সপ্তাহ পর এদের মৃতদেহ আমরা পাই, একটা মর্মান্তিক দেহ, এবং রাস্তার এক পাশে পাওয়া যায় তাকে। এলের মৃত্যুটা কিভাবে হয়েছিল আপনাদের বুঝার সুবিধার্থে আমি এলের ভাষায় বলছি, তাহলে তার মৃত্যুর ঘটনাটা বুঝতে সুবিধা হবে। মাইকো কবর দিতে গিয়ে আমি এলিজাবেথকে দেখতে পাই আর ভীষণ রকম ভয় পেয়ে যাই, তাই আমি সোজা বাসায় চলে আসি আর আমার রুমের দরজা লাগিয়ে দিই। আমি বুঝতে পারি যে কিছু একটা হয়েছে, এবার আমার পালা। আমার এলিজাবেথ কোনোভাবেই ছাড়বে না, আমাকে মেরে ফেলবে, আমি পাপ করেছি আর এলি আমার পাপের শাস্তি আমাকে অবশ্যই দেবে, অবশ্যই দিবে। এলিজাবেথ আমায় মেরে ফেলবে, তারপর এভাবে একটা সপ্তাহ কেটে যায়, তেমন কিছু ঘটে না, তাই ভাবি হয়তো বা কোনো বিপদ নেই। কিন্তু কে জানতো এই মাইকের মতো আমিও মরবো, এই জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছিল। এবং রাত তখন 2 বাজে, আমার সিগারেট শেষ হয়ে গেছে, পকেটটা একদম খালি ছিল, তাই আমি সিগারেট কেনার জন্য বাইরে বের হই, গাড়িতে শপের দিকে রওনা হই। কিছুটা দূরে যেতেই আমার গাড়িটা কেমন জানি হঠাৎ করে অনেকটাই ওজন অনুভব করলাম, এবং মনে হতে থাকে গাড়ির ভেতরে অনেক ওজন এবং ডাবল হয়ে গেছে। এত স্পিডে গাড়ি চালাচ্ছি, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে গাড়িটা কেন যেন স্পিড নেই, মনে হচ্ছে গাড়ি কিছু একটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমার এগোতে দিচ্ছে না। আমি তারপর আরে কি হয়েছে গাড়িতে সেটা দেখার জন্য আমি একটু সাইডে গাড়ি পার্কিং করতে যাব। আমি ডান হাত দিয়ে একটু সাইড করার চেষ্টা করছি, কিন্তু গাড়িটা যেন কিছুতেই ডান থেকে চাচ্ছে না। এমন সময় হঠাৎ গাড়ির স্পিড বেড়ে যায় আর হঠাৎ করে ভাগতে শুরু করি, আর আমি কিছুতেই যেন গাড়ির স্পিড কমাতে পারছিলাম না, গাড়ি যেন আমার কন্ট্রোলে নেই। তখন আমার গাড়ির ভেতরে ভোটকাটা পচা গন্ধ পায়, গন্ধে আমার কাশি এসে পড়ে। আমি গাড়ির ভেতরে থাকা লুকিং গ্লাসের দিকে তাকাতেই দেখতে পাই গাড়ির ভেতরে এলিজাবেথ বসে আছে, আমার দিকে যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে, বিশ্রী একটা দাঁত দিয়ে রীতিমতো বিশ্রী হাসি দিচ্ছে। আমি হঠাৎ এলিকে দেখার ফলে এভাবে গাড়ি কন্ট্রোল করতে পারছিলাম না, তখন আমার অবস্থা শোচনীয় হয়ে যায়। আমি তারপরে সাথে সাথে গাড়ি কন্ট্রোল হাতে নিই, কিন্তু গাড়ি আমার কন্ট্রোলে নেই। আমি ব্রেক চাপছিলাম, কিন্তু ব্রেক ধরছে না। আমি যেদিকে যাওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু সেদিকে না গিয়ে আমায় উল্টো দিকে নিয়ে যাচ্ছে। আমি দেখতে পাই আমার হাতে উপরে রীতিমতো টুপ টুপ করে 2 ফোঁটা রক্ত রীতিমতো গাড়ির উপরে পড়ছিল। আমি উপরের দিকে তাকাতে আমি এলিজাবেথের ভয়ঙ্কর মুখটা দেখতে পাই। আমি দেখতে পাই আমার মাথার উপরে এলিজাবেথের শরীরবিহীন শুধু মাথাটা রয়েছে, আর সেখান থেকে আমার হাতের উপরে রক্ত পড়ছে। আমি এলিজাবেথকে বললাম, প্লিজ এলি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। সেদিন নেশার করে আমি অনেক বড় বিপদ করে ফেলেছি, অনেক বড় পাপ করে ফেলেছি, আমাকে মাফ করে দে ভাই, আমাকে মাফ করে দে। আমার কথা শেষ হতো না, হতেই এলিজাবেথ আমাকে বললো, মাফ? আচ্ছা করে দেব, তুই তো ভুল করেছিস, তাহলে ফোনটা সংশোধন কর, আমার জীবন আমায় ফিরিয়ে দে, তাহলে তোকে মাফ করে দেবো। এলিজাবেথের কথা শেষ হতেই আমি আবার বলি, তুমি আমায় মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, তুমি যেটা বলছো সেটা আমি কিভাবে করব। আমার কথা শেষ হতেই এলিজাবেথ আমাকে বলল, তোকে আমি তাহলে কিভাবে মাফ করবো বল, তোকে তাতে সুযোগ দিয়েছিলাম, এখন তুই যদি না পারিস তাহলে আমার কি করার আছে, তারপর আর কি তোর জীবন তো দিতে হবে। এলিজাবেথের কথা শেষ হতে আমি কিছু করতে যাব, এমন সময় গাড়ির এক স্থানে ব্রেক রীতিমতো হয়ে যায় এবং গাড়িটার দরজাটা খুলে যায়, আর মনে হয় কেউ আমাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বাইর করে দিল রীতিমতো, আমার রাস্তার পিচের উপরে পড়ে যায়। তখন আমি বুঝতে পারি এটা এটার অন্য কোনো জায়গা নয়, এটা সেই জায়গা যে জায়গাটিতে আমি এবং আমার বন্ধুরা মিলে এলিজাবেথকে ধর্ষণ করেছিলাম আর তারপর তাকে মেরে ফেলেছি। আমি দেখতে পাই এলিজাবেথ আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি আবারও এলিজাবেথের কাছে মাফ চাইতে থাকি। এলিজাবেথ আমাকে বলল, চুপ চুপ, একদম চুপ, যখন তুই আর ওই বাকি জনগুলো আমাকে হিংসুপশুর মতো স্বীকার করেছিলি তখন এরকম হয় মাফ চাওয়ার জন্য অনেকভাবে মাফ চেয়েছিলাম, তুই আমাকে মাফ করেছিলি? করিসনি, এখন তোকে ছেড়ে ছেড়ে খাবো, এই বলে এলিজাবেথ আমার বুকের উপর পা দিয়ে চলল এবং বুকের খাঁচার হাড়টিটা রীতিমতো করমর করে উঠল। মনে হলো হাড়টা ভেঙে গেল। তারপর আমি দেখতে পাই এলির শরীর বেয়ে পানি ছিনে ছিনে নেমে আসছে। একটা সাদা বর্ণের চিকন সাপ সাপটি আমার দিকে রীতিমতো ভেতরে ঢুকে গেল। আমার নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। মনে হচ্ছিল আমার পেটের ভেতরে নাড়ি ভুড়ি সব কামড়তে রীতিমতো ছিঁড়ে ফেলেছে। তারপর এলিজাবেথ আমার বুকের উপরে বসলো। আমি একটি আমার দিকে বাড়ালো এবং সেটি আমার দিকে বাড়ালো। আমি দেখতে পাই এলির হাতের নখগুলো যেন একদম ছুরির মতো সোজানো। সেই নখ দিয়ে রীতিমতো আমার বুক রীতিমতো আঁচড় দিল। তারপর আমায় বলল, তোর এই কানও তুষিত হৃৎপিণ্ডটা বের করে দূষণ মুক্ত করে দিলাম। এই বলে আমার বুকের বাম পাশে সোজানো নখ দিয়ে রীতিমতো বুক ছিঁড়ে রীতিমতো হৃৎপিণ্ডটা বাহির করে ফেলল। আর আমার জীবনের সমাপ্তি ঘটল। আমার পাপ থেকে আমার শরীরটা যেন মুক্ত পেল। প্রিয় লিসনারগণ, এতক্ষণ আপনারা শুনছিলেন এলির ভাষায় তার মৃত্যুর ঘটনাটা। এখন তাহলে শুনুন তারপর কি হয়েছিল। বলছেন ড্যানি, এল মারা যাওয়ার পর এল মারা গেল, আর এবার আমার আতঙ্ক আরো বেশি বেড়ে গেল। না জানি এখন আবার না আমাকে মেরে ফেলি। তাই তারপর আমি সহ আর দুজন বন্ধু গিয়েছিলাম। সিদ্ধান্ত নিলাম এটা কিছুটা করতে হবে। তারা বলে এবার আমাদের কেন জানে আমাদের মেরে ফেলবে, কখন কিভাবে মারবে কে জানে। তাই যা করার আগে করতে হবে। প্রথম সিদ্ধান্ত নেই, ফাদারের কাছে যাবো। তখন আবারও ভাবি না ফাদারের কাছে যাওয়া যাবে না, কেননা ফাদার কিছু শুনে আমাদেরকে হেল্প করবে না। আর যদি তাকে আমরা সবকিছু বলি তাহলে তো উনি আমাদেরকে আরো বেশি হেল্প করবেন না, উল্টো আমাদেরকে জেলেও নিয়ে যেতে পারে। তাই আমরা একজন কালো জাদুকরের খোঁজ করে থাকি, যিনি টাকার মাধ্যমে হেল্প করবে, আর কেউ কিছু বুঝবেও না জানবেও না। তো খুঁজতে 5 দিনের মাথায় একজনের সন্ধান পায়। আমরা আর দেরি না করে সোজা তার কাছে চলে যাই। তারপর তাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলি। সে শুনে আমাকে বলল, তোরা বেশ অন্যায় করেছিস, অবশ্য নেই করে দেবো, কিন্তু টাকা লাগে ভারী টাকা। আর তোরা বেটার সাথে যেখানে কাজ করেছিস সেখানে বালি বা মাটি আমায় এনে দিতে হবে, বেশি লাগবে না, অল্পদিন হবে। যা আগামীকাল রাতে নিয়ে আসবি, তারপর যা করার করব।
তারপর আমরা সেখান থেকে চলে আসি। আর আসার আগে আমি তাকে বলি, আচ্ছা যদি আমাদের কাছে কোনো ক্ষতি করে বসে তখন? তারপর উনি আমাদেরকে বলল,
চিন্তা করিস না, আমি আছি তোরা যা, আজ তোদের সামনেও যেতে পারবে না, আমি এমন ব্যবস্থা করছি।
তারপর আমরা একটু শান্তিতে আসি, আর তারপরেও মনের ভিতর একটু ভয় থেকেই যায়। তারপর সেদিন রাতে আমরা সেই জায়গাটাতে যাই। সেই জায়গাটাতে আমরা সামান্য পরিমাণ বালি মাত্র একটা ছোট পলিথিনে করে নিয়ে এসেছিলাম। এমন সময় হঠাৎ করে বাতাস শুরু হয়ে গেল, চারিদিক বাতাস, এক বিভৎস হাসির শব্দ। আমি বোঝাতে পারবো না কতটা ভয় লাগছিল। এমন ভয়ঙ্কর হাসি যেন আমার জীবনে আমি শুনিনি, এতটা বিভৎস আওয়াজ, এতটা ভয়ঙ্কর হাসি। আমরা দেখতে পাই আমাদের থেকে একটু এলিজাবেথ দাঁড়িয়ে আছে। তার সাদা কাপড়ের লিবাস পেছন দিকে কালো ধোঁয়ার মতো আবরণ দেখা যাচ্ছিল, আর মুখের মাংসগুলো খসে খসে পড়ছিল। এইটা দেখে মনে হচ্ছিল একটা মানুষের পচা মৃত দেহ। এলিজাবেথ ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে বলল,
তোরা আজ কেউ বাঁচতে পারবি না, তোদের 3 জনকে আজ মরতে হবে।
এইটা বলে হাওয়ায় ভাসতে শুরু করলো, আর হাওয়ায় ভেসে ভেসে আমাদের দিকে এগিয়ে আসা শুরু করলো। আমরা ভীষণ ভয় পেয়ে যাই। আমরা তো এক মুহূর্তের জন্য ভেবে নিয়েছিলাম আজ হয়তো বা আমাদের শেষ দিন, কিন্তু না, আমাদের একটু আগে আসতে মনে হলো হিসেবে অদৃশ্য একটা শক্তির দেয়ালের সাথে পাড়ি খেলো, আর অনেকটা দূরে ছিটকে গিয়ে পড়লো। আমাদের আর বুঝতে বাকি রইল না সেই কালো জাদুকর তার কালো জাদুর মাধ্যমে আমাদের 3 জনকে রক্ষা করেছে। তাহলে এলিজাবেথ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এলিজাবেথ রেগে গিয়ে আবারও আমার দিকে ছুটে আসে, কিন্তু আবারও সে অনেকটা দূরে ছিটকে যায়। তারপর আমি এলিজাবেথকে চিৎকার করে বলি, এলিজাবেথ তুই আজ আমাদের কিছু করতে পারবি না, ছুটকে গেল, অদৃশ্য হয়ে যায়। সে তাও বুঝতে পেরেছিল আজ আমাদের কিছুই হবে না, কিছুই করতে পারবে না, কিন্তু সে যে আমাদেরকে ছাড়বে না সেটা আমরা জানি। তারপর আমরা সেখান থেকে চলে আসি।
তারপর সেদিন রাত্রে আমরা সেখানে যাই, তারপর কালো জাদুকর আর মন্ত্র শক্তি দিয়ে এদিকে ডাকা শুরু করি। কিছুক্ষণের মধ্যে এদি চলে আসে, হাজির হয়ে যায়। এদি এসে তাকে বলল,
তুই আমাদের মাঝে আসিস না তাহলে তোর জীবন আমি নরক বানিয়ে দেব। আমাকে আমার কাজ করতে দে, আমাকে এদেরকে মারতে দে, আমার প্রতিশোধ নিতে দে, এই জানোয়ার গুলোকে বাঁচতে দেব না।
এলির কথা শেষ হতে কালো জাদুকর এলিকে বলল,
দেখ আমিও তোকে ভালোভাবে বলছি, তুই মাফ করে দেন, ওরা ওদের বন্ধুদের হারিয়ে তাদের পাপের শাস্তি পেয়েছে, ওরা আর কখনো কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করবে না।
কালো জাদুকর শেষ কথা হতে সে বলল,
মাফ, ওদেরকে মাফ আমি কখনোই করবো না, এদেরকে মাফ করলে হেরে যাব, শত শত দোষিতা মেরা হেরে যাবে, মেয়ের জন্ম জন্ম নেওয়া বাবা গুলো, আমি তো এদেরকে মাফ করবো না রে, মাফ করবো না।
এলিজাবেথের কথা শেষ হতে কালো জাদুকর বলল,
ঠিক আছে তাহলে আমি আমার কাজ করছি, তোকে বারবার বললাম তো বুঝলি না।
এই বলে লাল পাউডার দিয়ে রীতিমতো কালো জাদুকর রীতিমতো মন্ত্র পড়া শুরু করলো, আর সেই পাউডারে এলিজাবেথের গায়ে ছুড়ে মারলো। এলিজাবেথ ছটফট করতে থাকে। এলিজাবেথ আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সে আমাদের থেকে আসতে পারছিল না। কালো জাদুকর তার মঞ্চ দিয়ে রীতিমতো তাকে আটকে রেখেছিল। তারপর একটা সময় কালো জাদুকর একটা বোতলে এলিকে বন্দি করে ফেলে আর আমাদেরকে বলল,
আমার পাওয়া না দেয়া তোরা এখন চলে যা।
তারপর তার পাওনা তাকে জিজ্ঞেস করলাম, এই বোতল কি করবেন? আমার কথা শেষ হতে সে আমাকে বলল,
সেটা তো চিন্তা করতে হবে না, আমি এমন একটা জায়গায় ফেলবো যাতে কেউ হাত না দিতে পারে।
তারপর আমরা সেখান থেকে চলে আসি আর আমরা আবারও ডাক নিয়ে একজন সবকিছু বন্ধ করে দিই। আমরা তারপর জানচার কেরিয়ারে ফোকাস করলাম, মোটামুটি বেশ ভালোই জীবনযাপন শুরু করে দিই। নিয়তি বুঝলেন, নিয়তি দিশা সবই জানচার নিয়তি, কে জানতো নিয়তি লিখন ওখানে গেলে আমার অতীতে করা সে পাপ আমার মেয়ের জীবনে পড়বে। তুমি চিন্তা করো না লুনা, লুনা আমার জন্য এসব হচ্ছে, আমি আমি সব শেষ করে দেবো, আমার মেয়েকে মুক্ত করব। এইপরে ড্যানি আমায় কিস করা শুরু করলো এবং জড়িয়ে ধরলো। ড্যানির মুখে সব শুনে আমার অনেক রাগ যেন হালকা হয়ে যায়। আমার মেয়ের কথা ভাবতে থাকি, ড্যানির উপরে ঘৃণা হচ্ছিল, আমি ড্যানিকে কোনো উত্তর দেই নি। আমি উঠে ড্রয়িং রুমে গিয়ে কাঁদতে থাকি, কিভাবে এই বিপদ কাটাবো সেটা ভাবতে থাকি। কিন্তু কে জানতো আমি ড্রয়িং রুমে আসার পর আমার জীবনে একটা কাল নেমে আসবে। আমি ড্রয়িং রুমে আসার পর ড্যানি দরজা লাগিয়ে দেয়, আমি তখন এত কিছু খেয়াল করিনি। বেশ কিছুক্ষণ পর আমি রুমে যাওয়ার পর দরজা খোলার জন্য চেষ্টা করি, ড্যানিকে ডাকতে, কিন্তু কোনো সাড়া শব্দ পাই না। আমি আমার শ্বশুরকে ডাকতে তাকে নিয়ে আসি, তারপর অনেক চেষ্টা করে দরজার লক খুলি, কিন্তু দরজা খুলতে আমি অনেক দেরি করে ফেলেছি। আমি দেখতে পাই ড্যানি সিলিং এ ফাঁস দিয়ে মারা গেছে। খাটে একটা চিরকুট, চিরকুটে লিখা, লিসা আমাকে মাফ করে দিও, আমার জন্য আমার মেয়ের জীবন এত বড় বিপদ নেমে এসেছে, আর তুমি সব জানার পরও আমি তোমার সামনে আর দাঁড়াতে পারবো না, আমার মৃত্যুর মাধ্যমে সবকিছু শেষ হবে, কারণ সবকিছুর জন্য আমি দায়ী। আই লাভ ইউ লিসা। আমার চিরকুটটা পড়ে ফ্রিজের মতো জমে যায়। এদিকে মেয়ের এমন অবস্থায় স্বামীকে হারালাম যাকে আমি এত বেশি ভালোবাসি। শ্বশুর ড্যানির লাশ নামালো। ড্যানি মারা যাওয়ার পরও লুনাট সুস্থ হয়নি, তাকে আমি বলেছি, এখন তো ড্যানি নেই, ড্যানি সুইসাইড করেছে, তাহলে আমার মাকে কেন কষ্ট দিচ্ছ তুমি, এলিজাবেথ তুমি ছেড়ে চলে যাও না। সে তখন আমাকে বলল, আমার মেয়ে আমার সবাইকে নাকি মেরে ফেলবে, আমার মেয়ের কি দোষ ছিল, আর আমার মেয়ে তো নিষ্পাপ ছিল। তারপর অনেক ফাদার দেখায়, ফাদার সবকিছু শুনে কিন্তু কিছুই করতে চায় না। আপনি বলুন তো ফাদার, আমার মেয়ে কেন এত কষ্ট পাবে? তারপর যে এই যে আপনার কাছে আসা জিফু ভাই, এবার আমি সে ফাদার জনের ভাষায় বলছি। এই বলে লিসা কাঁদতে শুরু করলো। তখন আমি তাকে বলি, দেখুন দেখুন দেখুন, কাঁদবেন না, এই দুনিয়া প্রত্যেকটা মানুষ এক নয়, আমি কাজটা করব, ঈশ্বর জানেন আপনার মেয়েকে মুক্ত করব, আপনি আমার লোকেশনটা দিয়ে চলে যান, আমি আগামীকাল বিকেলে যাব। তারপর লুসা আমার ঠিকানা দিয়ে চলে যান। তারপরের দিন বিকেলে আমি সেখানে যাওয়ার জন্য চার্চ থেকে বিকেলবেলা প্রার্থনা করে দিই এবং প্রার্থনা করে বের হয়ে গেলাম। আমি চার্চ থেকে বের হতেই আমি আমার কানে একটা গরম একটা বাতাস অনুভব করলাম এবং আমার কানে শুনতে পায় কেমন বলছে,
ফাদার তুই ওখানে যাস না, ওটা পাপী পরিবার, তুই ওখানে যেতে চাইলে তোর ক্ষতি হয়ে যেতে পারে,
আমি সবাই পাত্তা না দিয়ে আমি গাড়িতে উঠে পড়ি। আমি গাড়িটা স্টার্ট করতে যাব, এমন সময় আমি দেখতে পাই গাড়ির চাবিটা ময়ের মতো গোলে পড়ে গেল একেবারে। জানি না কোথা থেকে রক্ত এসে গাড়ির সামনে রীতিমত গ্লাসে এসে পড়তে লাগলো। গাড়ির সামনে পুরোপুরি রক্তে লাল হয়ে গেল। আমি ওয়াইপার অন করে দিলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি দেখতে পাই গাড়ির ভেতরে স্মোকের ধোঁয়ার মতো গন্ধ ছড়িয়ে গিয়েছে, গাড়ি পুরোপুরি ভরে যাচ্ছে একেবারে। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি গাড়ির গেট খোলার চেষ্টা করছিলাম কিন্তু খুলছিল না। আমায় বুঝতে বাকি রইল না এগুলো এলিজাবেথ করছে আমার সাথে। আমার কিছুই হবে না, এখানে আমার মৃত্যু হতে পারে। আবার দেরি না করে আমি আমার গলায় ছিলানো ক্রসটা হাতে নিই এবং পড়তে শুরু করলাম ক্রসটা ধরে। Come to the assistance of the man whom the God has treated to his likeness, and whom he has the redeem of the great price for the litany of the table and the holy church, venerate as you the guardian of the predictor. To you, the Lord has entrusted the soul of the reading to be laid to the haven. Pray therefore the God of peace of curse the sad in the beneath of our heed, and that he may no longer return and keep party to the injury to church. Offer our prayer to the Most High, that without delay that may draw his mercy down upon us. Take hold of the dragon, the old separated, which is the devil and Satan. Blind him and cast him into the bottomless pit, that he may no longer seduce the nation. Amar mantra pora shesh hotei ami dekhte pai sob kichui স্বাভাবিক হয়ে গেছে, একদম স্বাভাবিক। আমি আবারও সেদিকে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি স্টার্ট করি। অনেক রাস্তা চলে এসেছিলাম, 3 কিলোমিটার রাস্তা বাকি আছে, আর তখনই ঘটে যায় এক ভয়ঙ্কর বিপর্যয়। আমি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। বাচ্চার জন্ম নেওয়ার পর বা 2 থেকে 1 মাসের বাচ্চা যেভাবে কান্না করে সেরকম শব্দ। আমি অবাকই হয়ে গেলাম, কেননা গাড়ির ভেতরে আমি তার উপরে আবার আমার গ্লাসের সবাই রীতিমতো লক এত জোরে কান্না করছে শব্দ আসার কথা নয় বাহির থেকে। আমি গাড়ির ভেতরে দেখি সেখানেও কেউ নেই। তখন হঠাৎ করে পেছনে দেখতে পাই আমার সামনে দিয়ে একটা বাচ্চা টলি এবং ছোট্ট বাচ্চা রাখার মতো 4 চাকার ছোট প্লাস্টিকের গাড়ির মতো রয়েছে, সেগুলোর মতো আমি গাড়ির দিকে এসেছে। আমি সাথে সাথে গাড়ি ব্রেক করি। গাড়ি ব্রেক করার পর আমি নেমে সাথে সাথে বাচ্চার ট্রলিটা ধরি। আমি দেখতে পাই সেখানে কোনো বাচ্চা নেই, সেখানে রয়েছে একটা মৃত কাক। আমি দেখে রীতিমতো হতভম্ব হয়ে যায়। আর আশেপাশে তাকাই, লক্ষ্য করলাম কেউ নেই। আমি তারপর আবারও গাড়িতে উঠি আর শরীরটা বন্ধ করে দিই। তারপর আমি আমার গন্তব্যে আবারও রওনা দিই। এক সময় আমি সেখানে গিয়ে পৌঁছাই। সেখানে যাওয়ার পর আমি কলিং বেলটা চেপে দিই এবং একটা বৃদ্ধ লোক এসে দরজাটি খুলে দেয়। দরজাটি খোলার পর বৃদ্ধ লোকটি আমায় জিজ্ঞেস করল,
জি ফাদার, কি চাই, কোন দরকার?
তার কথা শেষ হতে আমি তাকে বললাম, আপনার ছেলে ড্যানির বউ মানে লিসা গতকাল আমার সাথে কথা বলতে এসেছিল, আমার চার্চে এসেছিল, আর বলল যে আপনার নাতনির লোনা নাকি কিছু সমস্যা হয়েছে, সেটা চিকিৎসার জন্য আমি এসেছি। আমার কথা শেষ হতে সে বৃদ্ধ লোকটি আমায় বলল,
সবই ঠিক আছে দাদা, ড্যানি আমার ছেলে, লিসা আমার ছেলের বউ, সেটাও ঠিক আছে, কিন্তু আর লোনা আমার নাতনি এটাও সমস্যা হয়েছে, সেটাও ঠিক, কিন্তু আপনি যে বললেন লিসা, লিসা আপনার কাছে গিয়েছিলাম আর সে যে আসতে বলেছে সেটা তো সম্ভব না ফাদার।
তার কথা শেষ হতে আমি তাকে বললাম,
সম্ভব না মানে
বুঝলাম না। আমার কথা শেষ হতে বৃদ্ধ লোকটি আমায় বলল,
আসলে ফাদার লিসা তো আর বেঁচে নেই, 100 আগে মারা গিয়েছে, তাহলে কিভাবে সম্ভব বলুন তো ফাদার।
তার কথা শেষ হতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা কি শুনলাম আমি? আমি তাকে বললাম, কি বলছেন এসব, কিভাবে সম্ভব আমি বুঝলাম না, গতকালই তো আমার চার্চে এলো, আমার সবকিছু বললো, একদম সুস্থ মনে হলো, আপনি কি বলছেন? আর আপনি বলছেন উনি 1 সপ্তাহ আগে মারা গেছে, লিসা মারা গেছে। বুঝতে পারছি বুঝতে পারছি, আপনার বয়সের সাথে তো মাথাটাও গেছে। আমার কথা শেষ হতে উনি বলল,
ঠিক আছে আর ভেতরে আসুন, ভেতরে আসুন।
তারপর আমি ভেতরে যাই। আমি দেখতে পাই
একটা ফ্রেমে করা তিনজন মানুষের ফটো, একটা বাচ্চা মেয়ে, একটা মহিলা আর একটা পুরুষ। আমি মহিলাটার ছবি দেখে বললাম, এই ছবিতে যে উনি গিয়েছিল, উনি তো গিয়েছিল, উনি তো লিসা গতকাল এসেছিল। আমার কথা শেষ হতে বৃদ্ধ লোকটি তখন বলল,
আমি আসুন, আমি আসছি।
এই বলে সে চলে গেল। তার কিছুক্ষণ পর আসলো আর আমায় এই চিরকুটটা দিল আর বলল,
নেন এটা পড়ুন।
আমি চিরকুটটা হাতে নিলাম আর পড়তে শুরু করলাম। সেখানে লেখা আছে, বাবা বাবা ও বাবা, লুনাকে দেখে রাখবেন, আপনার ছেলে মারা যাওয়ার পর আমার জীবনটা একা হয়ে গেছে। আপনার ছেলেকে ছাড়া আমি আর বাঁচবো না, আর আমার মেয়ের সাহায্য আমি করতে পারছি না। আমি আমি কেমন মা তাহলে একটু বলুন তো, আমি সব আর সহ্য করতে পারছি না। তবে কথা দিচ্ছি, আমি মৃত্যুর পরেও আমি আমার মেয়ের খেয়াল রাখবো, আমি থাকবো সবসময় লুনার পাশেই থাকবো, আপনি আপনিও তাকে দেখে দেখে রাখবেন। আমি চিরকুটটা পড়ে বুঝতে পারি, তাহলে লিসা মৃত্যুর পরেও আত্মা এসেছিল আমার কাছে, আর লিসা মারা যাওয়ার পর যে কথা দিয়েছে সেটা রাত্রি সে আমাকে এখানে পাঠিয়েছে। আসলে সত্যি কথা বলতে মায়ের উপরে কিছু নেই, মা মৃত্যুর পরেও চাইলে সন্তানের পাশে থাকতে পারে। লিসা তাহলে ডিপ্রেশনে চলে গিয়েছিল, বুঝতে পারলাম, আর যার কারণে উনিও সুইসাইড করেছেন। আমি চিরকুটটা পড়ে আমি তাকে বললাম, আমি সব বুঝতে পারছি, লুনা কোথায়, আমি ওকে দেখবো, আমার রুমটা দেখিয়ে দিন প্লিজ, আমার রুমটা দেখিয়ে দিন, আপনি আপনি এখানে থাকুন। তারপর হাতের ইশারায় উনি রুমটা দেখিয়ে দিল, আমি তারপর সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর রুম থেকে অদ্ভুত একটা কণ্ঠ আসছিল, আমি পবিত্র পড়া সে পানিটা ছিটিয়ে দিলাম, গন্ধটা কিছুটা কমে গেল। আমি লুনার কাছে চলে যাই। আমি লুনার কাছে যেতেই লুনা আমাকে বলল,
তুই এখানে কেন এসেছিস, তোকে না নিষেধ করেছিলাম।
তার কথা শেষ হতেই আমি তাকে বললাম, তোর সাথে ড্যানির সমস্যা ছিল, ড্যানি সুইসাইড করেছে, তাহলে নিষ্পাপ মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস বল। আমার কথা শেষ হতেই সে আমায় বলল,
এই মেয়েরই তো ওই জানোয়ারের রক্ত আছে, তাই একে আমি শেষ করতে চাই, ওকে শাস্তি পেতে হবে।
তার কথা শেষ হতেই আমি তাকে বললাম, তুই বাচ্চাটাকে ছেড়ে চলে যা, বললাম তোর প্রতিশোধ পূর্ণ হয়ে গেছে, চলে যা, না হলে কিন্তু তোকে আমি শেষ করে দিতে বাধ্য হব। আমার কথা শেষ হতে সে মোটা কণ্ঠে বলল,
আমি যাব না।
তার কথা শেষ হতেই আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে আমি তার মাথায় ক্রসটা চেপে ধরলাম আর লক্ষ্য করলাম চেপে ধরার সাথে সাথে সে ছটফট করে শুরু করলো এবং তার মাথা থেকে রীতিমতো ধোঁয়া বের হওয়া শুরু করলো। এরপর আমি চোখ বন্ধ করে আমার মঞ্চ পড়া শুরু করলাম। The price to lay his hand to the hand of the sick person, saying, this shall lay their hands upon the sick, and will be the well with them. And Jesus, the Son of Mary, Lord and Savior of the world, put the rest of the entrances of the his holy adversaries, Peter and the Paul, and his saints, show you favor of the mercy, favor of the mercy. Amen. Ness race over the past person, the selection from the Costa, or the last son of them. The Lord be with you, the Lord be with you, may he also be with you. The beginning of the Holy Gospel, according to the Saint John. Glory to be you, O Lord, save us from the shadow, save us from the shadow. সে ছটফট করতে থাকে, আমায় ধাক্কাতে নিচে পড়ে যায় আর উঠে দাঁড়ায়। তাকে আবারও জিজ্ঞেস করি,
কি বল, ছেড়ে যাবি কি না বল,
না হলে আমায় তোকে শেষ করে দিতে হবে। আমার কথা শেষ হতে সে আমাকে বলল,
আমি যাবো না মানে যাবো না।
তারপর কথা শেষ হতে আমি তাকে আবারও বলি, সে সুযোগটা দিচ্ছি, চলে যা, এই নিষ্পাপ শিশুটাকে তুই কষ্ট দিতে পারবি না, তোর কোনো অধিকার নেই, তুই যাবি না, বুঝতে পেরেছি, তোকে শেষ করতে হবে। এই বলে লুনার বুকের ওপরে আমি ক্রসটা চেপে ধরলাম আর বললাম,
When can speaking, words were there, and the word was the face with the God, and the word was the God, the word when time began, was the face of the face with the God, all the things came to begin through him, and without him there is a time to
be not, not one thing that he becomes to be, and he becomes the life, and the life was the light of the man, and the light shines in the darkness, and the darkness did not lay a hold of it, and there will the hope on the scene of the man, messenger of the God, whose name was John, the name of the John, the man comes to the key to the destiny, and the destiny of the belief of the lives of the all the mighty, and believed that through him, and that he was not seen to the light, he only was the testify in the belief of the light, men when the true light, which illuminates every man, which illuminates every man, was making his entrance in the world. He was in the world, and the world came to the through him, and the world did entrance in the world, and God acknowledges him, and he came into his home, and his own people did not welcome him, but to as all many welcome him, give more power, become the children of the God, who believe in his name, who were born not of blood, and of the carnival, the desire of the man, will know the will born to God. And the word become the man and the live among us, and we have looked upon the glory, such glory of the face of the Father, only begotten the Son, full of the praise and the truth. The name of the God, please help God, help us, please help us from the spirit, from the bad spirit.
তারপর আমি দেখতে পাই লুনা জ্ঞান হারিয়ে পড়ে গেল। তারপর আমি লক্ষ্য করলাম লুনা ধীরে ধীরে অদ্ভুত এক চেহারা পরিবর্তিত হয়ে গেল, এবং লক্ষ্য করলাম কেমন একটা ছায়া যেন লুনার শরীর থেকে বেরিয়ে এলো। লুনার সারা শরীর যেন একদম ঘেমে ভেজে গিয়েছিল, আর তার সারা শরীর দিয়ে ধোঁয়া ওঠা শুরু করলো। এরপর লক্ষ্য করলাম সেই ছায়াটা ধীরে ধীরে অনেক বিশাল হয়ে ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল, এবং ধীরে ধীরে লুনা জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেল। বোঝার বাকি ছিল না, লুনা মুক্ত হয়েছে, এলিজাবেথ শেষ হয়েছে। এরপর আমি আমার কাজ শেষ করে লুনাকে পানি পড়া ছিটিয়ে দিই, বা যেটাকে বলি হলি ওয়াটার ছিটিয়ে দিই। এরপর লুনা কিছুটা সুস্থ হলে আমি তাকে তার বলে দিই যে কি কি করতে হবে পরবর্তী পদক্ষেপ, এবং এরপর আমি আমার চার্চে চলে আসি। প্রিয় লিসনারগণ, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রীতের সাথে থাকুন। প্রীত আমার দেখা সবচেয়ে টেরিফাইড এবং সবচেয়ে ভয়ঙ্কর পডকাস্ট এই স্বাধীন মিউজিকের। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। ওয়ালাইকুম আসসালাম, আমার মোস্ট brilliant storyteller of all time, Naim Sheikh Bhai. Oh my God, he is the most talented storyteller, man. What a story. Again, the master blaster of Father John. Father John মানে কিন্তু দারুণ কিছু। ওফ, কিছু ভালো লাগে না। Father John অনেকদিন পর, after a long, long time, believe me, after a long time, অনেক বেশি ভালো লাগছে ভাই, আনন্দ লাগছে। আলহামদুলিল্লাহ যে এতদিন পরও যে এই ফাদার জনের স্টোরিটা ব্যাক হলো না, এটাই বা কম কি ভাই। সত্যি বললাম, দিস ইজ আনডাউটলি দ্য বেস্ট স্টোরি ছিল। ও মাই গড, আলহামদুলিল্লাহ যে এত ভালো একটা স্টোরি আমরা শুনতে পেলাম, এবং আশা করছি আপনাদের সবার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। আর আপনাদের কাছে ভালো লেগেছে মানে আমি বিশ্বাস করি যে ঘটনা কিন্তু উড়ে গেছে। তার মানে আশা করছি আপনাদের সবার কাছে ভয়ঙ্কর ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, বিকজ আপনাদের কমেন্ট খুব বেশি দরকার হয়। আমি জানি যে আপনারা সবসময় দারুণ দারুণ সব কমেন্ট করেন এবং অনেক অনেক উৎসাহ দেন সবাইকে। আলহামদুলিল্লাহ, আপনাদের মতো এত অসাধারণ ভালোবাসার মানুষ পেয়েছি বলেই প্রেত এতটা সুমধুর, এতটা মানুষের কাছে জনপ্রিয়, এতটা ভালোবাসার জায়গা তৈরি করতে পেরেছে প্রেত। আলহামদুলিল্লাহ, দিস ইজ অল অ্যাবাউট ইউ। আশা করছি আপনাদের সবার কাছে প্রেতের আজকে আয়োজনটি ভালো লেগেছে। যারা ঈদের স্পেশাল এপিসোডটি শোনেননি, তারা কিন্তু ঈদের স্পেশাল এপিসোডটি শুনে আসুন, তাহলে এই যে ঘটনাটা আপনারা শুনলেন সেটা প্রথম পর্বটা আপনারা জানতে পারেন যে কি ছিল আসলে, হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। পুরো ঘটনাটা সম্পর্কে আপনারা খুব ভালো মতো অবগত হতে পারবেন। দ্যাট ইজ আমার চোখে দেখা মাস্টারপিস অফ ফাদার জন। সিরিয়াসলি, অনেকদিন পর ফাদার জনের স্টোরি শেষ হলো। আলহামদুলিল্লাহ, দিস ইজ বিউটিফুল এনাফ স্টোরি। আমি বিলিভ করেছি নাইমশেক ভাই এত ভালো একজন স্টোরি রাইটার এবং একসাথে প্রতি কথায় তিনি সবসময় স্টোরি রাখেন, এবং আলহামদুলিল্লাহ যে পেতে তিনি আমার সাথে আছেন এটা একটা গর্বের বিষয় আমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যান ফর বিং উইথ মি, ফর বিং উইথ প্রীত। This is absolutely mind-blowing story. Love you so much, bro. আশা করছি আপনাদের সময় অনেক বেশি ভালো লেগেছে। আপনারা কিন্তু একটা কাজ করবেন, সবসময় অলওয়েজ মাথায় রাখবেন, যখনই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করার সাথে সাথে শেয়ার করে দেবেন। আপনাদের চেষ্টা থাকবে যে আপনারা শোটা যেখানে পারেন, ফেসবুকে পারেন বা যেখানে পারেন, লিঙ্কটা শেয়ার করে দেবেন। এতে করে আপনার মাধ্যমে আরো 10 জন মানুষ জানবে যে প্রেত অনুষ্ঠানটা, তারাও টিউন করে শুনবে প্রেত। কারণ প্রেত ইজ ভেরি ভেরি এক্সক্লুসিভ, সবসময় এক্সক্লুসিভই ছিল, এটা এক্সক্লুসিভ এখনো আছে, এবং মাঝখানে হয়তো বা স্টোরি একটু একটু কম আসতো বা ভালো ভালো স্টোরি আসতো না, সবসময় পেতামও না, এটা একটা এক প্রকার চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ এখন আবারও প্রেত আবার ব্যাক করেছে তার নতুন সেই পুরনো সেই স্বাচ্ছন্দ্যে। প্রেত ইজ অল অ্যাবাউট ডার্কেস্ট স্টোরি টেলিং অফ অল টাইম। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। সো আমি দেরি করব না, আমি চলে যাচ্ছি পরবর্তী পরবর্তী ঘটনা না মানে একটাই ঘটনা আছে পুরো এপিসোডে, বিকজ ইউনো এই স্টোরিটা শেষ খুব দরকার ছিল, এবং আলহামদুলিল্লাহ আজকে শেষ করতে পারলাম, খুব ডার্কেস্ট ওয়েতে শেষ করতে পারলাম। এবং আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আপনাদের সাথে আমি লাইভে চলে আসবো, লাইভে এসে গল্প করবো, কথা বলবো এবং আড্ডা মারবো। চলে যাই সরাসরি লাইভ সেশনে। আশা করছি আপনারা সবাই এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন, এবং রাইট নাও কিন্তু আমি যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে লাইভে, এবং আপনাদের সাথে কিছু গল্প গুজব করবো এরপরে আজকের মতো বিদায় নেব, ইজন্ট ইট? সো প্রথমে যদি বলি তাহলে আমাকে বলতে হবে যে আজকে কিন্তু আমরা শুনে ফেললাম ফাইনালি দ্য স্টোরি অফ ফাদার জন, নতুন যে স্টোরিটা ছিল সেটাই স্টোরিটা আমরা কিন্তু আজকে ফাইনালি শুনে ফেললাম আলহামদুলিল্লাহ। এবং আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, ঘটনাটা শেষ হলো ফাইনালি। এর আগে তো এমন একটা জায়গায় শেষ হয়েছিল যখন মনে হচ্ছিল যে পরে কি হলো জানার আগ্রহ থেকে যায়, এবং আছে কিন্তু মানে এই মুহূর্তে কিন্তু সেটা শেষ হয়ে গেল স্টোরিটা। এবং আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে এটার কিন্তু আরেকটা ভার্সন আসবে আগামীকাল, যেখানে ডেফিনেটলি আপনারা সাউন্ড ডিজাইনের ব্যাপার স্যাপার পাবেন। মানে আমরা অবিনাশ মুখার্জির স্টোরি যখন শুনি তখন সাউন্ড ডিজাইন থাকে, ভয়ঙ্কর সব সাউন্ড ইফেক্ট থাকে, যেটা শুনতে আরও বেশি ভয়ঙ্কর লাগে, রোমাঞ্চকর লাগে, আরও ডার্ক হয়, আরও ভয় ভয় একটা কাজ করে, সেটা কিন্তু ফাদার জনে কিন্তু সবসময় সচরাচর আমরা শুনে এসেছি। সো দ্যাট দ্য ফ্যাক্ট, আগামীকাল আমি ডেফিনেটলি আপনাদেরকে ওই ভার্সনটা প্লে করবো ইনশাল্লাহ। আর আজকে আসলে সময় আমি পাচ্ছি না, বিকজ I have a lot of work. So, this is a fact. আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কেন আপনাদেরকে এই কথাটা বললাম। এবং আপনারা অবশ্যই যেটা করতে চান মানে করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই জানিয়ে দিতে পারেন আজকের এপিসোড কেমন লাগলো। সো আমি এখন একটা কমেন্ট পড়বো, না না পড়লেই নয়, চলে যাই প্রথম কমেন্টে। সেটা যদি বলি তাহলে রিয়াজ কুমিল্লা সিটি থেকে বলেছে, স্টোরিটা ভালো বাট বাংলাদেশের স্টোরির মতো ভয় দিতে পারে না, বাংলাদেশের প্রেতগুলো ভয়ঙ্কর সুন্দর হয়। না না আসলে ব্যাপারটা হচ্ছে ইটস অল অ্যাবাউট ফাদার জনের স্টোরিগুলো অনেকটাই সিনেমেটিক বলা যেতে পারে, হলিউডের ফিল্মের সিনেমেটিক ভয়াবহতা থাকে তার। আর এছাড়া আমাদেরকে মোজামেল হক বলেছেন যে ডাউনলোড করে শুনে নেবো শেষ হোক। এক্স্যাক্টলি ভাই, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, বাট হ্যাঁ আজকে বোধহয় আপনারা ডাউনলোড করে শুনতে পারবেন
পারেন না, বিকজ আজকে এপিসোডটা আপলোড করা হবে না, করা হবে আগামীকাল। সো আগামীকাল শুনতে হবে এই এপিসোডটা যদি শুনতে চান। সো দিস ইজ দ্য প্যান্ট। এছাড়া আমাদেরকে আশিক আহমেদ লিখেছেন, ধুলাউড়ি পুলিশ ক্যাম্প থেকে শুনছি। এছাড়া আমাদেরকে আরেকজন বলছে সাউন্ডের প্রবলেম এই মুহূর্তে নাই। আর এছাড়া আমাদেরকে আসান ভাই লিখেছেন, লাভ ইউ ব্রো, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আপনারা সবাই রাইট নাও আছেন এবং ধীরে ধীরে কিন্তু আজকে যদি সত্যি কথা বলি 55 এপিসোড হয়ে গেল, মাশাআল্লাহ কতগুলো এপিসোড হয়ে গেল না দেখতে দেখতে, এবং মানে এক বছর ধরে কিন্তু আপনাদের সাথে আছি, ভাবতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। তো আমার কাছে মনে হতো এত এই তো সেদিন কিন্তু হয়ে গেছে কিন্তু এক বছর, যদি আমি হিসাব করি পুরো পারফেক্টলি 1 ইয়ার বলা যেতেই পারে, অলমোস্ট 1 ইয়ার, 1 ইয়ার না হলেও অলমোস্ট 1 ইয়ারের কাছাকাছি। বিকজ মানে যখন প্রেত শুরু হয়েছিল দারুণভাবে শুরু হয়েছিল এবং এখনও দারুণভাবে চলছে, এখন আপনার সাথে আছেন, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, ইটস অল অ্যাবাউট ইউ, প্রেত ইজ অল অ্যাবাউট ইউ। আলহামদুলিল্লাহ যে এতদিন একসাথে আছি, দারুণভাবে সব ঘটনা কিন্তু শেয়ার এর আগেও করা হয়েছে, এখনও করা হচ্ছে, সামনেও করা হবে। এবং আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু ঘন ঘন ঘটনা পাঠাবেন, আপনাদের ঘটনাগুলো কিন্তু ভালো হয়, আপনারা যেগুলো যে ঘটনা এর আগে পাঠিয়েছিলেন সব ঘটনা অনেক সুন্দর হয়েছিল, এবং আশা করছি সবসময় দারুণ দারুণ সব ঘটনা আপনাদের মাধ্যমে পাবো। সো দিস ইজ দ্য পয়েন্ট। আর বেশি কিছু বলার ছিল না আজকের এপিসোডে, আজকে যেহেতু আমি প্রথমে বললাম যে আজকে সাউন্ড কিন্তু অনেক সমস্যা হচ্ছে, প্রথমে সাউন্ড একেবারেই ছিল না, বাট ফাইনালি এখন যাই হোক, দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, আমি এখন এই মুহূর্তে বিদায় নেবো, ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে নেক্সট এপিসোডে, এবং নেক্সট এপিসোড ইজ অল অ্যাবাউট অবিনাশ মুখার্জির ফুল এপিসোডটা পাবেন আপনারা, এবং আয়না ঘটনার সর্বশেষ খণ্ডটা ওই দিনই শুনবেন, ওই দিন পুরো এপিসোড চলে, শুধু অবিনাশ চলবে, অন্য কোনো এপিসোড চলবে না বা অন্য কোনো স্টোরি চলবে না। আশা করছি আপনারা অনেক এনজয় করবেন আগামী এপিসোড। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, এটাই বলা ছিল, আর তেমন কিছু বলবো না আমি এখনকার মধ্যে। বিদায় নেবো, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে, তাতে কোনো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম সবাইকে।